السلام علیکم
پروفیسر ایمی محمد داری. فبراری در جانم دین، فبراری ভাষার মাস এবং এই পয়লা ফেব্রুয়ারি ছিল তার 110তম জন্মদিন। তিনি জন্মগ্রহণ করেন পয়লা ফেব্রুয়ারি 1909 সালে। বাড়ি ছিল বরিশাল। তখনকার দিনে বরিশাল থেকে ঢাকায় আসতে হতো নৌকায়, আর কি লাগত 15 দিন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি 1933 সালে দর্শনে এমএ করেন। খুবই ভালো ছাত্র ছিলেন। এবং 1934 সালে টাইফয়েডে আক্রান্ত হয়ে হাসপাতালে 4 মাস থাকা, এই ঘটনা তো আমরা আমাদের কোর্সে আলোচনা করেছি। আলোচনায় আমরা বলেছিলাম যে 4 মাস পরে মিরপুর হাসপাতাল থেকে ডক্টররা তাকে ছুটি দিয়ে দিলেন যে বাড়ি নিয়ে যান, খাওয়ান দাওয়ান। তো বাড়ি যাওয়ার পথ তো একটাই, নৌকা, বুড়িগঙ্গায় নৌকায় তোলা হলো। এবং নৌকায় উঠে তিনি জীবনের মন্ত্র পেলেন যে আমি বাঁচতে চাই, আমি বাঁচব, আমি বাঁচতে চাই, আমি বাঁচব। এবং নৌকার তখনকার জার্নি আসলে খুব মজা ছিল। এই পদ্মা মেঘনা পাড়ি দিতে মানে যথেষ্ট সাহস নিয়ে পাড়ি দিতে হতো, এবং সময় আবহাওয়া দেখে পাড়ি দিতে হতো। একটা রোমান্টিক জার্নি। এবং যারা নৌকায় পাড়ি দেন নাই তারা আসলে এই রোম্যান্সটা কোনোদিন বুঝবেন না, আর কি যে একটু বাতাসে নৌকা কেমন হতে পারে, আর কি মানে একটু বাতাস না, এমনি জাস্ট। তো 15 দিন পরে যখন বাড়ির ঘাটে নৌকা ভিড়ল তখন সুস্থ হতে শুরু করলেন। কারণ নদীর একটা সুবিধা হচ্ছে বাতাস, অক্সিজেন। এমনকি 50 বছর আগেও নদী মানে হচ্ছে নদী, আর কি অক্সিজেন। তো সুস্থ হয়ে গেলেন পুরো, যে আমি বাঁচতে চাই, আমি বাঁচব। এই যে ভেতর থেকে সত্যি অক্সিজেন, আর নদীতে হয় যেটা যে ক্ষুধা চমৎকার লাগে। এবং তখনকার দিনে এই পদ্মা মেঘনা নদীতে ইলিশ থাকতো প্রচুর, আর কি এবং ইলিশ রান্না করতে হতো না, পানি দিয়ে সিদ্ধ করলেই, আধা সিদ্ধ হলেই ইলিশের ঘ্রাণ বেরোতো, আর কি শুধু পানি দিয়ে। বাস সুস্থ, ডক্টররা বাদ দিয়ে দিয়েছেন, জীবনের আশা ছেড়ে দিয়েছেন, শুধু আমি বাঁচতে চাই, আমি বাঁচব। যে উইল টু লিভ, যে বাঁচার যে আগ্রহ, যে আমি বাঁচতে চাই, আমি বাঁচব। তেনে সুস্থ হয়ে গেলেন, কর্মজীবন শুরু করলেন এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা নিয়ে, সেই শুরু। এবং ওখানে শিক্ষকতা করতে করতেই তিনি যে কাজটি করলেন ইতিহাসে প্রথমবারের মতন, সেটা হচ্ছে মনোবিজ্ঞানের সাথে ধ্যানকে সমন্বিত করলেন। মনোবিজ্ঞানে ধ্যানকে নিয়ে এলেন 1940 সালে, এবং 1940 সালে প্রথম বই লিখলেন লার্ন টু হিপনোটাইজ অ্যান্ড কিওর। তার প্রথম বই লার্ন টু হিপনোটাইজ অ্যান্ড কিওর। সাধারণভাবে জ্ঞানীরা জ্ঞানটাকে শেয়ার করতে চান না, বিশেষত একাডেমিশিয়ান যারা, তারা মনে করেন জ্ঞানী হওয়ার জন্য, জ্ঞানের জন্য, জ্ঞান অর্জনের জন্য তাকে মানে কি অনেক রকম প্রস্তুতি নেওয়ার পরে তবে তারপরে সে জ্ঞান লাভ করবে। তো সাধারণভাবে একাডেমিশিয়ানরা জ্ঞানটাকে শেয়ার করতে পারেন না, সাধারণ মানুষের কল্যাণে ব্যবহার করতে পারেন না। তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা এগুলোর মধ্যে তারা খুব দক্ষ, এবং তারা আসলেই পণ্ডিত। তাদের পাণ্ডিত্য বোঝা যায় যখন 2-4 জন পণ্ডিত একত্র হন এবং যখন আলোচনা শুরু করেন। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে যে ওই জ্ঞান থেকে সাধারণ মানুষ কোনো উপকৃত হয় না। কেন? তারা আসলে জ্ঞানটাকে শেয়ার করতে পারেন না। আমরা বলি যে নলেজ ইজ পাওয়ার, আসলে নলেজ পাওয়ার না, শেয়ারিং নলেজ ইজ পাওয়ার। নলেজটা যখন শেয়ার্ড হলো, নলেজটা যখন অর্গানাইজ হলো, তখন ইট বিকেমস এ পাওয়ার। আপনি জানলেন একটা সত্য কথা, ইট মিন্স নাথিং। সত্যটা যখন শেয়ার্ড হলো এবং শেয়ার্ড লোকজন যখন সংঘবদ্ধ হলো, তখন ইটস বিকেম পাওয়ার। শেয়ারিং নলেজ ইজ পাওয়ার, নলেজ পাওয়ার না আর কি। তো এমিউ আহমেদ তিনি প্রথম সেই সময় লিখলেন, লার্ন টু হিপনোটাইজ অ্যান্ড কিওর। এবং সাইকোলজিতে একটা নতুন ধারা সূত্রপাত করলেন, যেটা পরবর্তী সময়ে নাম হলো ম্যাডিস্টিক সাইকোথেরাপি। মনোবিজ্ঞানকে তিনি সাধারণ মানুষের কল্যাণে প্রথম ব্যবহার করলেন আমাদের এই উপমহাদেশে, যে লার্ন টু হিপনোটাইজ অ্যান্ড কিওর, মেডিটেশনকে আত্ম উন্নয়নের যে মানসিক রোগগুলো রয়েছে এই মানসিক রোগ নিরাময়ে মনোবিজ্ঞানকে ব্যবহার করলেন তিনি। তারপরে তিনি বিভিন্ন জায়গায় শিক্ষকতা করেছেন, চট্টগ্রাম কলেজে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন, ঢাকা কলেজের তিনি প্রিন্সিপাল ছিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞান বিভাগে সুপার নিউমেরারি প্রফেসর ছিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগে এখনও তার চেয়ার রয়েছে। তো তিনি প্রথম খুব লাইম লাইটে চলে এলেন 1973 সালের 26 মার্চ, তখন তার বয়স 64 বছর। শ্বাসকষ্ট হচ্ছে, শ্বাসকষ্ট থেকে হি ওয়াজ অলমোস্ট ডেড। অলমোস্ট ডেড মানে ক্লিনিক্যালি ডেড। 6 ঘন্টা ক্লিনিক্যালি ডেড থাকার পরে যখন আবার ফিরে এলেন, আবার যখন তার মধ্যে প্রাণের সঞ্চার হলো, জ্ঞানের সঞ্চার হলো, তারপরে সুস্থ হওয়ার পরে তিনি বর্ণনা দিয়েছিলেন ঘটনার, যে যখন তিনি অলমোস্ট চলে যাচ্ছেন পৃথিবী ছেড়ে, তার মৃত্যুকালীন যে অভিজ্ঞতা, তিনি মানে প্রথম তো বেশ কষ্ট হচ্ছিল, মনে হচ্ছে কষ্ট, আস্তে আস্তে কষ্টের কোনো অনুভূতি থাকলো না। একটা পথ, পথের শেষ প্রান্তে আলো দেখা যাচ্ছে, খুব একটা শান্ত সমাহিত অবস্থায় সেই আলোর দিকে আমি যাচ্ছি। এর মধ্যেই আমার কানে আওয়াজ পেলাম, তার মেয়ে ছিলেন ম্যারি, ম্যারিকে তিনি খুব ভালোবাসতেন এবং ম্যারি ও বাবা বলতে অজ্ঞান, সে কিছুতেই এটাকে মেনে নিতে পারছে না। এখন তার অটোসোসিয়েশন তার উপরেই প্রয়োগ করা শুরু করল, যেমন প্রফেসর এমিল কুয়ে, ফরাসি মনোবিজ্ঞানী, তার অটোসোসিয়েশন ছিল ডে বাই ডে ইন এভরি ওয়ে আই এম গেটিং বেটার অ্যান্ড বেটার। প্রফেসর এম আহমেদ, তার অটোসোসিয়েশন ছিল লিভ লং হ্যাপি স্ট্রং, যারা প্রবীণ তাদের স্টে ইয়ং আর কি, আর যারা তরুণ তাদের ক্ষেত্রে ছিল লিভ লং হ্যাপি স্ট্রং গ্রোয়িং ইয়ং আর কি, লিভ লং হ্যাপি স্ট্রং গ্রোয়িং ইয়ং। এবং আমাদের যে বিখ্যাত অটোসোসিয়েশন, এখনকার সবচেয়ে জনপ্রিয় অটোসোসিয়েশন, সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবন, আসলে ইনফ্যাক্ট যেটা হচ্ছে যে সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবন, এই অটোসাজেশনের মা হচ্ছে লিভ লং হ্যাপি স্ট্রং গ্রোয়িং ইয়ং। এবং ইট টুকস 20 ইয়ার্স, 20 না ধরেন, প্রফেসর এম আহমদের অটোসাজেশন আমি জানি 40 ইয়ার্স আগে থেকে, 40 না আরও বেশি আর কি। তখন থেকে চিন্তা করছি যে এটার বাংলা কী হতে পারে, বাংলা কী হতে পারে, বাংলা কী হতে পারে। অনেক রকম বাংলা করা হয়েছে কিন্তু কোনোটাই পছন্দ হয়নি। এবং আফটার 40 ইয়ার্স আর কি, কোয়ান্টাম মেথড শুরু করারও 20 বছর পরে আর কি, আমাদের অটোসাজেশনটা করতে পারলাম, সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত, সুখে জীবন। তো আমরা এই জন্যে এই ক্ষণজন্ম মহাপুরুষের কাছে কৃতজ্ঞ যে তার অটোসাজেশনটাকে বেশ ধরেই আমরা এটার উন্নয়ন করেছি, সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত, সুখী জীবন। তো ম্যারি বাবাকে বলতে শুরু করলো, তোমাকে বাঁচতে হবে, তোমাকে বাঁচতে হবে, লিভ লং হ্যাপি স্ট্রং, হ্যাঁ স্টে ইয়ং, লিভ লং হ্যাপি স্ট্রং স্টে ইয়ং, তোমাকে বাঁচতে হবে বাবা, তোমাকে বাঁচতে হবে বাবা, তোমাকে বাঁচতে হবে। হঠাৎ আমার মনে হলো কেন বাঁচতে হবে আমাকে, ওয়াই? আমি চিন্তা করলাম মুহূর্তে যে না, আমার পরিবারের জন্য আমার বেঁচে থাকার আর কোনো, যার যার ছেলে মেয়ে সব তারা তাদের মতন এখন, হঠাৎ মনে হলো কিন্তু আমার যারা রোগী, যারা আমার শরণাপন্ন হয় বিভিন্ন সময়ে, তাদেরকে দেখার মতো তো কেউ নাই, তারা কার কাছে যাবে? আমি তো আসলে কাউকে শিখিয়ে যেতে পারি নাই যে তার কাছ থেকে তারা উপকৃত হবে। যখন আমি একটা কারণ খুঁজে পেলাম বাঁচার আর কি, তখন আমি বলে উঠলাম, আমি বাঁচতে চাই, আমি বাঁচবো, আপনারা চেষ্টা করেন। ডক্টররা তখন ছিলেন ওখানে, কেন ইজ জাস্ট ডাইং আর কি, যে আমি বাঁচতে চাই, আমি বাঁচবো, আপনারা চেষ্টা করুন। একজন ক্লিনিক্যালি ডেড মানুষের মুখ থেকে এত জোরালো শব্দ ডক্টরদের কল্পনার বাইরে গেছে। ডক্টররা স্বাভাবিকভাবেই আরো সক্রিয় হয়ে উঠলেন এবং 73 খেয়াল করলেন, ওই সময়ের প্রেক্ষিতে যা যা তাদের করা সম্ভব ছিল তারা করলেন। 6 ঘন্টা পরে তিনি বেঁচে উঠলেন, কারণ তিনি তখন বেঁচে থাকার একটা কারণ খুঁজে পেয়েছিলেন যে আমি বাঁচব। এবং যখন তিনি বেঁচে উঠলেন, তারপরে যে সমস্ত জীবন তিনি তার সমস্ত জীবনটা তখন উৎসর্গ করলেন তার রোগীদের জন্যে, যারা তার পরামর্শ নিত। এবং এই ঘটনা যখন জানাজানি হয়ে গেল, মৃত্যু থেকে ফিরে আসা, স্বাভাবিকভাবে রোগীর সংখ্যাও অনেক, এবং তখন এই বিষয়টি শেখার ব্যাপারে, ম্যাডিস্টিক সাইকোথেরাপি শেখার ব্যাপারেও আগ্রহী মানুষের সংখ্যা বেড়ে গেল। এবং তিনি অনেককে এই ম্যাডিস্টিক সাইকোথেরাপি শিক্ষা দিলেন এবং 80 বছর বয়সে মারা গেলেন। এবং এই যে 64 থেকে 80 বছর বয়স, এই 16 বছর অসুখ বিসুখ থেকে অলমোস্ট ফ্রি আর কি, মানে কোনো সিরিয়াস অসুখ বিসুখ তার আর হয়নি। তো আসলে এই যে জীবনের লক্ষ্য, এই লক্ষ্যটা খুব গুরুত্বপূর্ণ যে কেন আমি বেঁচে থাকবো, আমার বেঁচে থাকতে কেন হবে, এই উত্তরটা যারা পান তারা আসলে সুস্থ থাকেন, তারা আসলে জীবনটাকে কাজে লাগান। আর এই উত্তর যাদের কাছে থাকে না আর কি, আমাদের এখনকার কিশোর কিশোরীদের খুব কষ্ট হয়, একটা কিশোর, একটা কিশোরী 14 বছর 15 বছর 16 বছর, এটা কি কোনো বয়স? 18 বছর কোনো বয়স? এ তো আগেকার দিনে পুতুল খেলার বয়স আর কি। মানে সে যদি আত্মহত্যা করে, মানে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আর কি, মানে তো মায়া হয়। এবং এটা শুধু একটা ঘটনা না, হ্যাঁ এখন এরকম ঘটনার কোনো শেষ নাই আর কি। তো সেই যে 1973 সালে মৃত্যু থেকে ফিরে আসা আর কি, এবং তারপরে তিনি জনপ্রিয় করে তুললেন সাইকোথেরাপিকে। বিচিত্রাতে তখন তারপরে রেগুলার তার কেস হিস্ট্রি প্রকাশিত হওয়া শুরু হলো, এবং তা থেকে বোঝা যায় কত বিচিত্র বিচিত্র মনোরোগ নিয়ে মানুষ তার কাছে গিয়েছে এবং সুস্থ হয়েছেন। এবং তার মৃত্যু আগে ও তার কর্মক্ষমতা কীরকম ছিল এবং কতটা নিজের উপরে কন্ট্রোল ছিল, এবং আমার সৌভাগ্য হয়েছিল তার স্নেহভাজন হওয়ার আর কি। এবং আমি তাকে দেখতাম যে তিনি রুগীকে কোচে বসিয়ে হেটারোসাজেশন দিচ্ছেন নিজে চেয়ারে বসে আর কি। তো একদিন খেয়াল করলাম যে উনি আসলে ঘুমাচ্ছেন আর কি, রোগী যে শুধু ঘুমাচ্ছে তারা, উনিও ঘুমাচ্ছেন, ঘুমের মধ্যে উনি অটো সাজেশন দিচ্ছেন। অদ্ভুত ক্ষমতা ছিল তার। একবার দুই ছাত্রকে, পরে তার সেই ছাত্র মন্ত্রী হয়েছিলেন, কেমন যাই তুমি হচ্ছে এখন চার্চেল আর কি, মানে বক্তৃতা দাও আর কি, এবং সে ইংরেজিতে বক্তৃতা দেওয়া শুরু করে দিল। অর্থাৎ তার যে হিপনোটিক পাওয়ার, তার যে সাজেশনের পাওয়ার, পাওয়ারটা ছিল অনেক বেশি। এবং কত জিনিয়াস ছিলেন, কত প্রাজ্ঞ ছিলেন, মানুষের সমস্যা সমাধানে কত দক্ষ ছিলেন, স্বতঃস্ফূর্ত ছিলেন। একটা ছোট্ট ঘটনা আর কি, প্রবীণ যারা তারা জানেন যে আমি অ্যাস্ট্রোলজির সাথে একসময় খুব বেশি জড়িত ছিলাম, এবং আলহামদুলিল্লাহ একজন অ্যাস্ট্রোলজারের পক্ষে আমাদের দেশে যা কিছু পাওয়া সম্ভব প্রভু দিয়েছিলেন, এবং যথেষ্ট পরিচিতি ছিল, এবং মানুষজন অ্যাস্ট্রোলজারের কাছে আসে কখন, প্রথম সে নিজের চেষ্টা করে হয় না, তারপরে ডক্টরের কাছে যায়, আচ্ছা ভালো হলো না, বা মামলা মোকদ্দমা পড়লে উকিলের কাছে যায়, ভালো হলো না, মানে সমস্যা পড়লে নিজের চেষ্টা করার পরে যার কাছে যাওয়া দরকার গেল, সে যখন হলো না তারপরে যায় পীর সাহেবদের কাছে বা সাধুর কাছে। পীর সাহেবও যখন পারেন না তখন তার মনে হয় আচ্ছা ঠিক আছে দেখি কপালে কি আছে, তখন আসে অ্যাস্ট্রোলজারের কাছে। এবং অ্যাস্ট্রোলজারের কাছে যখন আসে দুঃখ, দুঃখের তো তার শেষ নাই, সমস্যার শেষ নাই, এবং অধিকাংশই দেখেছি যখন যে সমস্যা সে নিজেই তৈরি করে। তো এবং আমার অবস্থা ছিল যে যারাই আমার কাছে আসতেন, মানে আমি তাদের খুব আস্থাভাজন একজন মানুষ ছিলাম, কেন আমি একটা জিনিস সবসময় ফলো করতাম যে কারো কথা কাউকে না। অনেক সময় হতো যে হাজব্যান্ড আমাকে কনসাল্ট করছেন, স্ত্রী জানেন না, স্ত্রী কনসাল্ট করছেন, হাজব্যান্ড জানেন না আর কি, এবং আমি খুব সযত্নে আস্থাটাকে রাখতাম সবসময় যে না আমার গলা দিয়ে রক্ত বেরোতে পারে কিন্তু কারো কোনো তথ্য বেরোবে না। এবং এটার ব্যাপারে আমি এত পার্টিকুলার ছিলাম যে ধরেন একজন তো বললো ইন কনফিডেন্স, দেখালো যে পরে সে আমার বিরুদ্ধে বলছে আর কি, কিন্তু আমি কখনো তার যে গোপন তথ্যগুলো সেটা কখনো তার বিরুদ্ধে ব্যবহার করলাম যে সে বলছে বলছে বলুক আর কি। আমি এমনিও কারোর সাথে কোনো বিতর্ক বিরোধ বা বাদ প্রতিবাদে যাই না কখনো, তখনও প্রোঅ্যাক্টিভই ছিলাম যখন অ্যাস্ট্রোলজার ছিলাম, যে যত নিন্দা করে করুক আমি খুব এনজয় করতাম আর কি, মানে যে নিন্দা করা মানে হচ্ছে অপপ্রচার মানে হচ্ছে এটা প্রচার, কিছুদিন পরে অপটা চলে যায় প্রচারটা থেকে যায় আর কি। এবং আমার জনপ্রিয়তার এটাও একটা কারণ ছিল আর কি, যে লোকজন আমার আমার প্রচার লোকজনই করে দিত আর কি, আমার করতে হতো না আর কি। তো এই কনফিডেন্স মা আসছে মেয়ের বিরুদ্ধে কমপ্লেন, মেয়ে আসছে মার বিরুদ্ধে কমপ্লেন, এবং মাও জানে না মেয়েও জানে না যে দুইজনই আমাকে কথা বলে যাচ্ছে। আমার একটা সুবিধা ছিল, আমি দুই পক্ষের ইনফরমেশন পেলে আমার সবসময় চেষ্টা থাকতো যে আচ্ছা এটাকে কীভাবে প্যাচ আপ করা যায় আর কি। তো এবং লোকজন আবার মনে করতেন যে অ্যাস্ট্রোলজার তো সব কিছুই জানে, মানে আসলে তো জানতাম না তেমন কিছু আর কি, কিন্তু নিজের কথা সবই ভরভর করে বলে যেত আর কি। তো বললে পরে তো জানলাম, এবং যখন একজন মানুষ অনেকগুলো ইনফরমেশন জানে তার যদি নিয়ত ঠিক থাকে সে প্যাচ আপ করতে পারে সহজেই। তো হঠাৎ একদিন মনে হলো যে আমি এত মানুষের এত তথ্য জানি, এত ইনফরমেশন আমার কাছে, এবং সমাজের বিভিন্ন স্তরের, এবং স্পেশালি সেলিব্রিটিদের ইনফরমেশনের, তো মনে হলো যে আমি যদি কখনো পাগল হয়ে যাই এবং সবার কথাবার্তা যদি সব কথা বলা শুরু করে দিই তখন কি অবস্থা হবে। আমি চিন্তা করলাম যে ঘরে ঘরে তো আগুন লেগে যাবে আর কি, ও তুমি গিয়েছিলে, এবং এই চিন্তা এক মাস আমার ঘুম নাই আর কি, আমারই আধা পাগল হওয়ার অবস্থা আর কি। তো স্যারের কাছে গেলাম, উনি আমাকে খুব স্নেহ করতেন আর কি, এটা আমার সৌভাগ্য আর কি। উনি বলেন তুমি তো অনেকদিন পরে এলে, তোমাকে তো খুব চিন্তিত মনে হচ্ছে, ঘটনা কি বল। আমি বলছি স্যার মহা বিপদ। আমি বলছি কি বিপদ তোমার আর কি। আমি বলছি স্যার আমি এক মাস ধরে আমার ঘুম নাই। বলছে কেন, তুমি তো মানে চোখ বন্ধ করলেই ঘুমাতে পারো আর কি, ঘুম নাই কেন। আমি বলছি স্যার আমার সমস্যা হচ্ছে এই আর কি। কারণ এত মানুষের এত ইনফরমেশন আমার কাছে, এত তথ্য আমার কাছে, ভালো তথ্য, খারাপ তথ্য, ঘরে আগুন লাগানোর তথ্য আর কি, মানে যে আমি যদি পাগল হয়ে যাই এবং যদি এগুলো বলা শুরু করি এই ঘরগুলোতে তো আগুন লেগে যাবে আর কি। তুমি একটা হাসি দিলেন, পাগল, আরে তুমি পাগল হলে কে তোমার কথা বিশ্বাস করবে? আমি হা করে তাকিয়ে রইলাম, আমি যে স্যার এই ছোট্ট জিনিসটা আমার মাথায় কেন এলো না? বলে যে মাথাটা আরো ঠিক হোক তখন ছোট্ট জিনিস আসবে আর কি, মাথা ঠিক না হওয়া পর্যন্ত, পুরোপুরি সেট না হওয়া পর্যন্ত ছোট্ট জিনিস আসে না, বড় বড় জিনিস আসে আর কি। এবং আমি চিন্তা করলাম কথাটা তো ঠিক, পাগলের কথা কে বিশ্বাস করে, এক কথাই তো শেষ, কিন্তু এক মাসে একটা ছোট্ট কথা আমার মাথায় এলো না। এবং তখন বুঝলাম হাউ জিনিয়াস হি ওয়াজ, অর্থাৎ একজন মানুষের এক মাসের সমস্যা ইট টুকস ওয়ান মিনিট টু সলভ যদি তার মধ্যে প্রজ্ঞা থাকে। উনি যদি আবার আমার সাইকো অ্যানালাইসিস শুরু করে দিতেন তাহলে ইট টুক অ্যানাদার মান্থ আর কি, কিন্তু প্রজ্ঞা তাকে বলে দিয়েছে যে একটা বাক্য হচ্ছে এটা সমাধান আর কি। তো আমরা আজকের দিনে আমাদের দেশের, দেশের শুধু না এই উপমহাদেশের, কারণ উনি মেডিটেশনকে সাইকোলজির পার্ট করলেন 1940-তে, আর মেডিটেশন সাইকোলজির মধ্যে ঢোকা শুরু করলো ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে 1960-তে আর কি। মানে পাশ্চাত্য মনোবিজ্ঞানীদেরও 20 বছর আগে তিনি মনোবিজ্ঞানের মধ্যে ধ্যানকে অন্তর্ভুক্ত করলেন। ধ্যানের যে চর্চা, মোরাকাবা মুশাহেদার যে চর্চা, এটা আশ্রম এবং খানকায় সীমিত ছিল। আশ্রম এবং খানকার চৌহদ্দি থেকে এই ধ্যানকে নিয়ে এলেন সাধারণ মানুষের কল্যাণে। তো এই জন্যে তার প্রতি শুধু আমাদের না বিশ্ববাসীর কৃতজ্ঞ হওয়া উচিত। আসলে আমরা তো আমাদের প্রতিভাদের খোঁজ রাখি না, আমাদের অবস্থা হচ্ছে যে আমরা স্বদেশি ঠাকুরের চেয়ে বিদেশি কুকুরকে আমরা বেশি পূজনীয় মনে করি আর কি। তো তিনি যে কত বড় জ্ঞানী ছিলেন, কত বড় প্রাজ্ঞ ব্যক্তি ছিলেন, কত বড় মানবপ্রেমী ছিলেন, এটা আসলে সময় যত যাবে, যত তার সম্পর্কে অনুসন্ধান করা হবে, তত আমাদের কাছে সেটা পরিষ্কার হবে আর কি। আমরা তার এই জন্মবার্ষিকী উপলক্ষে আমরা তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করি আর কি। এবং তিনি আমাদের মাঝে বেঁচে আছেন, তিনি যাদেরকে শিখিয়েছেন, যারা তার কাছ থেকে উপকৃত হয়েছে তাদের মধ্যে বেঁচে থাকবেন, এবং তার শিক্ষাকে গ্রহণ করে আমরা যে কাজে লাগিয়েছি, যেভাবে ব্যবহার করেছি, এই ব্যবহারের ফলে তিনি আমাদের মধ্যে প্রজন্ম থেকে প্রজন্মে বেঁচে থাকবেন। আসলে ভালো কাজ কখনো বৃথা যায় না, কল্যাণ কখনো বৃথা যায় না, তার সময়কার মানুষ তাকে স্মরণ না করলেও যখন মানুষ বুঝতে পারে তার পরের প্রজন্ম তাকে স্মরণ করে, তার পরের প্রজন্ম তাকে স্মরণ করে। আমি সবসময় মনে রাখবেন লক্ষ্যটা কি হবে, যে কেন বেঁচে থাকব, এই লক্ষ্যটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। আপনি যখন প্রাজ্ঞ হবেন তখন আসলে আপনি আপনার জীবনের লক্ষ্যটাকে সুস্পষ্ট করতে পারবেন, এবং তখন আপনার শোক বলেন, রোগ বলেন, ব্যাধি বলেন, এগুলোর জ্বালা যন্ত্রণা কমে যাবে। তখন ব্যাধি আপনাকে কাতর করতে পারবে না, আক্রমণ করতে পারবে কিন্তু কাতর করতে পারবে না, শোকাহত হবেন কিন্তু শোকে নিহত হবেন না। অর্থাৎ যে কোনো কিছু আসুক লক্ষ্য যদি পরিষ্কার থাকে প্রত্যেকটা জিনিসকে আপনি সহজভাবে ওভারকাম করতে পারবেন।